ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বলেছে, দেশে শিক্ষিত ও উচ্চশিক্ষিত বেকার জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
মাওবাদী প্রভাবিত এলাকার তালিকা থেকে বাদ গেল পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের ৪ জেলা।
আরও রয়েছে ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে বলা হচ্ছে, বৈশ্বিক রাসায়নিক অস্ত্র নজরদারি সংস্থার পরিদর্শকেরা এখন ডুমায় গিয়ে প্রবেশ করেছেন। ওখানটাতে সন্দেহজনক রাসায়নিক হামলায় এ মাসের গোড়ার দিকে ডজনকে ডজন মানুষের প্রাণ বিনাশ ঘটে। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা OPCW তরফে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে রাশিয়া দামেস্কের অদূরবর্তী ডুমার ওই প্রাণঘাতী হামলার তদন্ত কাজে বাগড়া দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তোলা হয়। বলা হয়েছে, এতে করে বিশেষজ্ঞদের কাজে আরও জটিলতার সৃষ্টি হচ্ছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নিউয়ার্ট বলেছেন, তারা বোধহয় বুঝতে পেরেছে যে এলাকাটাতে তদন্তানুসন্ধানের কাজটা যতই বিলম্বিত করা যায়, রাসায়নিক দ্রব্যাদির আলামত ততই উধাও বিলীন হতে থাকবে। রাশিয়া বলছে, শনিবার দিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন মিলে যে সিরিয়ার ৩ রাসায়নিক অস্ত্র স্থাপনায় বিমান হামলা চালায়, সেই তাতে করেই তদন্ত কাজের ওই বিলম্ব ঘটেছে। নিউ ইয়র্কে জাতিসংঘের কর্মকর্তারা এ বক্তব্য খারিজ করে দিয়েছেন। রাশিয়ার মদতপুষ্ট হ্যাকাররা আমেরিকান ও ব্রিটিশ ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে সাইবার হামলা আরও জোরদার করে তুলেছে বলে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন যেসব অভিযোগ আনছে, রাশিয়া সেসব অভিযোগের যথার্থ প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিনের মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেছেন যে, নতুন এসব অভিযোগের ভিত্তি যে কি আমরা সেটা জানি না। নিয়মিতভাবে অনুষ্ঠিত সাংবাদিক অবহিতকরণ বৈঠকে একথা বলেন তিনি। বলেন, লন্ডন ও ওয়াশিংটন কোনো প্রমাণাদি উপস্থাপন করেনি, অভিযোগগুলোকে তিনি ভিত্তিহীন অবান্তর বলে উড়িয়ে দিয়েছেন। ওয়াশিংটন ও লন্ডন বলছে, ঢালাও দুনিয়াজুড়ে পরিচালিত এ হ্যাকিং তৎপরতা শুরু হয়েছিল ২০১৫ সালে এবং এর মধ্যে দিয়েই আক্রমণাত্মক তৎপরতার সূচনা হতে পারে। হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এবং ব্রিটেনের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের পক্ষ থেকে এসব হুঁশিয়ারি জারি করা হয়েছে এবং এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কী ব্যবস্থা গ্রহণ করা উচিত সে পরামর্শ বিধৃত করা রয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আজ মঙ্গলবার হুঁশিয়ার করে বলেছেন, ইউরোপ এখন গণতান্ত্রিক ও স্বৈর শাসনাধীন রাষ্ট্রগুলোর মধ্যেকার এক গৃহযুদ্ধে বিশ্লিষ্ট হয়ে পড়ছে। ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে দেয়া ভাষণে ম্যাক্রন বলেন, ২৮ জাতিগোষ্ঠীর ইউরোপীয় ইউনিয়নে এখন এই যে লোকরঞ্জনবাদী জাতীয়তাবাদী প্রবণতা মাথা চাড়া দিচ্ছে, ইউরোপের উদার গণতান্ত্রিক বুনিয়াদকে যা বিপদাপন্ন করে তুলছে, তার বিরুদ্ধে এককাট্টা হতে হবে, একতাবদ্ধ হতে হবে। এই যে আসছে বছর ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাবে, হাঙ্গেরি ও ইটালিতে ইউরোর ব্যাপারে সংশয়াপন্ন লোকরঞ্জনবাদীরা যে ভোটে জিতে গেল, বিচার বিভাগীয় স্বাধিকার কেন্দ্র করে ইইউ এবং পোলিশ সরকারের মধ্যেকার যে বিরোধ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কথা বলছিলেন তারই পরিপ্রেক্ষিতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন, চীন ও রাশিয়া তাদের মুদ্রার মূল্যমান নিয়ে কারচুপি করেছে, চীন সে দোষারোপের প্রত্যুত্তর দিয়েছে। সোমবার ট্রাম্প টুইট বার্তায় বলেন, রাশিয়া ও চীন যখন কিনা মুদ্রার মান অবমূল্যায়নের খেলা খেলে চলেছে, যুক্তরাষ্ট্র তখন সুদহার বাড়িয়ে যাচ্ছে, এটা এভাবে চলতে দেয়া যায় না। এ অভিযোগ তিনি যখন ওঠালেন তারই কদিন আগে যুক্তরাষ্ট্র অর্থ মন্ত্রণালয় তাদের সর্বসাম্প্রতিক রিপোর্টে চীন ও রাশিয়াকে মুদ্রা কারচুপির খেলুড়ে রূপে চিহ্নিত করতে অসম্মতি জ্ঞাপন করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াং চুইনিং বলেন, যুক্তরাষ্ট্রের তরফের বক্তব্য পরস্পর বিরোধী, চীন তার মুদ্রার সংস্কার কাজ লাগাতারই চালিয়ে যাবে। ট্রাম্প বলছেন, রাশিয়ার বিরুদ্ধে নতুন প্রস্থের সম্ভাব্য বিধিনিষেধের প্রেক্ষাপটে রাশিয়া ও চীন তাদের মুদ্রামানের অবমূল্যায়ন চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় জাতিসংঘের দুই শীর্ষ কর্মকর্তা বলেছেন যে সংঘাত সহিংসতার মধ্যে যৌন নিপীড়ন ও নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে আশু কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। আলোচনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পক্ষে প্রতিনিধিত্বকারী ও রোহিঙ্গাদের আইনজীবী রাজিয়া সুলতানা বলেন, রোহিঙ্গা সংকট এড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জানাচ্ছেন আমির খসরু ঢাকা থেকে পাঠানো তাঁর রিপোর্টে।
সংঘাত সহিংসতার মধ্যে যৌন নিপীড়ন মোকাবেলা শীর্ষক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সোমবার অনুষ্ঠিত এক আলোচনায় জাতিসংঘের দুজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, সংঘাত সহিংসতার মধ্যে যৌন নিপীড়ন ও নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে আশু পদক্ষেপ গ্রহণ জরুরি। ওই আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পক্ষে প্রতিনিধিত্বকারী ও রোহিঙ্গাদের আইনজীবী রাজিয়া সুলতানা বলেছেন, রোহিঙ্গা সংকট এড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি নিরাপত্তা পরিষদ ১৫ সদস্য দেশকে রোহিঙ্গাদের উপরে যৌন এবং অন্যান্য নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে উত্থাপনের আহ্বান জানান। আলোচনায় জাতিসংঘের উপমহাসচিব আমিনা মোহাম্মদ বলেন, যৌন নিপীড়ন ও নির্যাতনকে এবছর সেনা অভিযান এবং নিপীড়নের প্রথম ধাপ হিসেবে ব্যবহার করা হয়েছে মিয়ানমার সহ বিভিন্ন স্থানে। জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটন বলেন, কাগজপত্রের তথ্য আর বাস্তব পরিস্থিতি এক নয়, আর নারীদের প্রতি নির্যাতন প্রতিরোধে আমরা কার্যকর কোনো পদক্ষেপই নিতে পারিনি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে মাওবাদী প্রভাবিত এলাকার তালিকা থেকে বাদ গেল পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের চার জেলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নকশাল ডিভিশন মাওবাদী প্রভাবিত এলাকাগুলো নিয়ে বিশেষ সমীক্ষা চালিয়ে নতুন যে তালিকা তৈরি করেছে তা থেকে বাদ গিয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মোট ১০টি রাজ্যের ৪৪ জেলা। জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গেছে, মাওবাদী প্রভাবিত এলাকার তালিকা থেকে যেমন বাদ দেওয়া হয়েছে ওই জেলাগুলিকে, তেমনই আবার কেরলের তিনটি এবং মধ্যপ্রদেশের নতুন একটি সহ মোট ৮টি জেলা ওই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই তালিকায় সবচেয়ে লক্ষণীয় হল কেরল। মন্ত্রক সূত্রে জানা গেছে, কর্ণাটক ও তামিলনাড়ুর সংযোগস্থলে কেরলের ওই জেলাগুলিতে ইদানিং মাওবাদীদের উৎপাত বেড়েছে। চলতি মাসের গোড়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মাওবাদী প্রভাবিত জেলার নতুন এই তালিকা তৈরি করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের যে চারটি জেলাকে মাওবাদী প্রভাবমুক্ত বলে জানিয়েছে সেগুলি হল পশ্চিম মেদিনীপুর, নতুন গঠিত জেলা ঝাড়গ্রাম সহ বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম। এই ঘোষণার ফলে একদিকে যেমন মাওবাদী এলাকার জন্য সিকিউরিটি রিলেটেড এক্সপেন্ডিচার স্কিম বাবদ অর্থ বরাদ্দ থেকে বঞ্চিত হবে রাজ্য, তেমনই আবার জঙ্গলমহলে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হলো বলেই সংশ্লিষ্ট মহলের অভিমত। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ তাদের এক রিপোর্টে বলেছে, দেশে উচ্চ ও উচ্চশিক্ষিত বেকার জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। জানাচ্ছেন আমির খসরু তাঁর দ্বিতীয় রিপোর্টে।
বাংলাদেশের প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি বলছে, দেশে শিক্ষিত ও উচ্চশিক্ষিত বেকার জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। সিপিডি বলছে, ২০১৫-১৬ সালে শিক্ষিত ও উচ্চশিক্ষিত বেকার ছিল মোট বেকারের ২৩%, যা সবশেষ অর্থবছরে ছাড়িয়ে গেছে ২৬%-এর বেশি। এ কারণে দেশে আয়হীন কর্মসংস্থান হচ্ছে। জিডিপির প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ হলেও কর্মসংস্থান আরও গুরুত্বপূর্ণ। জাতীয় বাজেট বিষয়ক এক আলোচনায় সিপিডি বলছে, কর্মজীবী মানুষের প্রকৃত আয় কমছে। এ বিষয়ে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন,
একজন শ্রমজীবী মানুষ তার কাছে আমরা কতটুকু এই প্রবৃদ্ধিটা নিয়ে যেতে পেরেছি? আমার মনে হয় যে ডিবেটটা ওই জায়গাতে এখন আমাদের নিয়ে যাওয়ার বোধহয় সুযোগ এবং সময় এসেছে।
জাতীয় বাজেট বিষয়ক আলোচনায় প্রভাবশালী গবেষণা সংস্থা সিপিডি সরকারের তীব্র সমালোচনা করে বলেছে, সরকার ব্যাংকিং খাতের অপব্যবহার করছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্র ন্যাশনাল গার্ড বাহিনীর ৯০০-র মতো সৈনিককে মোতায়েন করা হচ্ছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে টহল কাজের সহায়ক শক্তিরূপে, কিন্তু এরা আইন বলবতের কোনো কাজকর্মে সংশ্লিষ্ট হবে না হোয়াইট হাউসের নির্দেশে এ দায়িত্বে মোতায়েনকালে, বলেছেন হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তাদের সূত্রে সোমবার দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দুদিনের আলোচনায় মিলিত হচ্ছেন যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার থেকে শুরু হয়ে আলোচনা খুবই ইতিবাচক হবে বলে আশাবাদ হোয়াইট হাউসের। পাকিস্তানের করাচিতে 6 বছরের একটি শিশুকন্যার ওপর বলাৎকার এবং তারপর তাকে হত্যা করার প্রতিবাদ জানাতে যে বিক্ষোভ সমাবেশ হয় তা থেকে উদ্ভূত দাঙ্গা ফাসাদে কম হলো এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। পুলিশের কাজের গাফিলতির বিরুদ্ধে ক্ষুব্ধ লোকজন প্রতিবাদ জানাচ্ছিল। এলাকার পুলিশ প্রধান আমির ফারুকি বলেন, বাচ্চা মেয়েটি লাপাত্তা হয় রবিবার দিন এবং সোমবার তার মৃতদেহ পাওয়া যায় করাচির পশ্চিমাঞ্চল থেকে। বলেন, ফরেন্সিক রিপোর্টে আভাস মিলেছে সম্ভবত মেয়েটির ওপর বলাৎকার চালানোর পর গলা টিপে তাকে হত্যা করা হয়। নাইজেরিয়ার রাজধানী আবুজায় পুলিশ শিয়া মুসলিমদের ওপর কাঁদানে গ্যাস মেরেছে আজ মঙ্গলবার, পরপর এই নিয়ে দ্বিতীয় দিনের মতো। প্রতিবাদী শিয়ারা বিক্ষোভ করছিলেন তাঁদের এক ধর্মীয় নেতার মুক্তির দাবিতে। শিয়া নেতা ইব্রাহিম জাকাজাকি কারাবন্দী হয়ে রয়েছেন সেই 2015 সালের ডিসেম্বর থেকে। নির্দিষ্টভাবে কোনো দায় বা অভিযোগ না দেখিয়ে তাঁকে আটকিয়ে রাখা হয়েছে। আজ মঙ্গলবারের এ প্রতিবাদ বিক্ষোভ নিয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। শ্রোতাবন্ধু, আগামীকালের বুধবারের নিয়মিত আয়োজন হ্যালো ওয়াশিংটনের বিষয় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ। আপনারা আপনাদের মতামত প্রশ্ন আমাদের ফোন করে জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজেও লিখতে পারেন। সাংবাদিকতার সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজারে এই প্রথম এক বাংলাদেশীর নাম স্থান পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্স মিয়ানমারে রোহিঙ্গাদের উপরে অত্যাচার নির্যাতনের কারণে তাদের দেশত্যাগ এবং তাদের দুঃখ কষ্টের কাহিনী তুলে ধরার জন্য ফিচার ফটোগ্রাফিতে এবছর পুলিৎজার জিতেছে। রয়টার্সের 7 জন আলোকচিত্রীর মধ্যে বাংলাদেশে কর্মরত আলোকচিত্র সাংবাদিক মোহাম্মদ পনির হোসেন অন্যতম। পনির হোসেনই পুলিৎজার বিজয়ী প্রথম কোনো বাংলাদেশি সাংবাদিক। পনির হোসেন ভয়েস অফ আমেরিকাকে তার অনুভূতির কথা জানিয়েছেন। ঢাকা থেকে আমির খসরু।
সাংবাদিকতার সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজারে এই প্রথম এক বাংলাদেশির নাম স্থান পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্স মিয়ানমারে রোহিঙ্গাদের উপরে অত্যাচার নির্যাতনের কারণে তাদের দেশত্যাগ এবং তাদের দুঃখ কষ্টের কাহিনী তুলে ধরার জন্য ফিচার ফটোগ্রাফিতে এবছর পুলিৎজার জিতেছে। রয়টার্সের বিভিন্ন দেশের 7 জন আলোকচিত্র সাংবাদিক ওইসব আলোকচিত্র তুলেছেন, আর এর মধ্যে বাংলাদেশে কর্মরত রয়টার্সের আলোকচিত্র সাংবাদিক মোহাম্মদ পনির হোসেন অন্যতম। পনির হোসেনই পুলিৎজার বিজয়ী প্রথম কোনো বাংলাদেশ সাংবাদিক। সাংবাদিক পনির হোসেন ভয়েস অফ আমেরিকাকে তার অনুভূতির কথা জানালেন এভাবে।
আমি সাংবাদিকতার জন্য হচ্ছে পুলিৎজার, তো আর প্রথম বাংলাদেশি, এই জিনিসটা যেই পরিমাণ গর্ব হয় এবং আমি যে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গেছি যেটা আগে কেউ কখনো পায়নি, সেটা আমার হাত ধরে হয়তো বাংলাদেশের নামটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে এই পুলিৎজার পুরস্কারের হাত ধরে, এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে আমি নিউজটা শোনার পর গতকাল রাত থেকে এখনো পর্যন্ত ঘুমাই নাই উত্তেজনায়।
এই নিপীড়ন নির্যাতনে জর্জরিত মানুষদের আলোকচিত্র তুলতে গিয়ে আপনার অনুভূতি কেমন ছিল?
রোহিঙ্গাদের ছবি তোলার ক্ষেত্রে এই এই প্রশ্নটা আমাকে যেই জিজ্ঞেস করে আমি বলি যে মানুষের দুর্ভোগ কতটা হতে পারে, এই রোহিঙ্গা ইস্যু কভার না করলে আসলে আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না। এবং এটা কভার করতে গিয়ে আমি একটা জিনিস উপলব্ধি করি যে, ধরুন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে মানুষ কতটা দুর্ভোগে পড়লে বা আপনি আপনার নিজের মাতৃভূমি থেকে কখন দেশ ছেড়ে পালাবেন, আপনার হয়তো প্রিয় বাচ্চা হোক বৃদ্ধ বাবা মা হোক এবং ওয়াইফ হোক, এদেরকে নিয়ে এমন একটা রাস্তায় হয়তো সেখানে হাঁটু পর্যন্ত কাদা অথবা খুবই প্রতিকূল আবহাওয়া, খুবই সূর্যের তাপ বা গরম যেটাই বলেন, এইরকম একটা পরিস্থিতিতে আপনি কখন দেশ ছেড়ে পালাবেন এবং এমন একটা জায়গায় যাচ্ছেন যা আপনি জানেন না যে আপনি কোথায় যাচ্ছেন, আপনি ওইখানে কোথায় থাকবেন, আপনার ভবিষ্যৎ এমন একটা অনিশ্চিত ব্যাপার আপনি কখন করবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে তাদের দুর্ভোগটা আসলে কিরকম। আমি এই ছবি তুলতে গিয়ে আমার যেটা হয়েছে, প্রতিদিন আমি হয়তো ভূপেন হাজারিকার গান শুনতে হয়েছে যে মানুষ মানুষের জন্য, এটা এক্স্যাক্টলি আমি করছি। আমি প্রথম 15 দিন আমার এটাই করতে হয়েছে, প্রত্যেকদিন এসে যখন ছবি এডিট করি তখন এই জিনিসগুলাই আমি করছি।
2016 সাল থেকে পনির হোসেন ঢাকায় রয়টার্সে আলোকচিত্র সাংবাদিক হিসেবে কর্মরত। এর আগে তিনি ফ্রিল্যান্স সাংবাদিকতা করতেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্য সংকটের ফলে বিশ্ব অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থব্যবস্থায় এর কী প্রভাব পড়বে সেসব বিষয় নিয়ে এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের ওয়্যারলেস টেলিকমিউনিকেশনস ব্যুরোর প্রধান অর্থনীতিবিদ এবং বস্টনে অবস্থিত ব্র্যান্ডেস বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর পরমা সান্যালের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাহিরা কিবরিয়া।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
পরমা সান্যাল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপরে শুল্কের হার বাড়ানোর পর থেকে আমেরিকা এবং চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা শুরু হয়েছে। চলমান এই উত্তেজনার মধ্যেই চীন থেকে আমদানি করা পণ্যের ওপরে প্রেসিডেন্ট ট্রাম্প $100 কোটি শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছেন এবং চীনও এর পাল্টা ব্যবস্থা নিয়েছে। এতে আমেরিকার অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন?
প্রথমেই বলি যে ইমিডিয়েট যে সেভাবে প্রভাব এক্ষুনি দেখা যাবে তা না, তবে লং টার্মে এর ভীষণ বড় রকম প্রভাব পড়তে পারে আমেরিকান ইকোনমির ওপর। ইস্পাতের ওপর 25% শুল্ক জারি করা হয়েছে আর অ্যালুমিনিয়ামের ওপর 10%। আপাতত ক্যানাডা আর মেক্সিকো থেকে এই শুল্ক থেকে বাদ দেওয়া হয়েছে। চায়না অবভিয়াসলি এই শুল্কের মধ্যে পড়ছে, কিন্তু বড়ভাবে দেখতে হলে ইউএস ইকোনমির যা ইম্পোর্টস সেটা হচ্ছে $2.4 trillion, সেখানে এই ইস্পাত মাত্র $29 billion আমরা অন্য দেশ থেকে আনি। তাই জন্য ডলার হিসেবে যে খুব বড় ইম্প্যাক্ট হবে তা নয়, কিন্তু এর কিন্তু ইম্প্যাক্ট হবে অন্য জায়গায়। যখন শুল্ক জারি হবে ইস্পাতের কি হবে, ইস্পাতের দাম বাড়বে। এবার ইস্পাতের দাম বাড়ার একটা পজিটিভ এফেক্ট আছে, একটা নেগেটিভ এফেক্ট আছে। এবার পজিটিভ এফেক্টটা কি, এই যে দাম বাড়লো ইস্পাতে চায়না থেকে বা অন্য কান্ট্রি থেকে আনা, তার মানে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যে ইস্পাত উৎপাদন হচ্ছে সেগুলো আরও বেশি করে হবে, কারণ সেগুলো এখন বাইরের আনা ইস্পাতের চেয়ে দাম কম হবে। তাহলে যারা ইস্পাত বানাচ্ছে এখানে যে ইন্ডাস্ট্রিটা, তাদের লাভ হবে, তাদের হয়তো তারা তাদের আরও বেশি করে লোকজন সেখানে নিয়োগ করবেন। কিন্তু বললাম যে একটা নেগেটিভ সাইড আছে, নেগেটিভ সাইডটা কি, এবার ইস্পাতের দাম বাড়বে মানে যে যে অন্য জায়গাতে ইস্পাত ব্যবহৃত হয় সেই জিনিসগুলোর দাম বাড়বে। মানে ধরুন কনস্ট্রাকশন যেখানে হয় সেই সব বাড়ি বিল্ডিং দাম বাড়বে, যেসব মেশিনারিতে ইস্পাত ইউজ করা হয় সেগুলোর দাম বাড়বে, এবার যে জিনিসগুলো সেই মেশিনারি দিয়ে বানানো হয় সেগুলোর দাম বাড়বে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কাছে অনেক জিনিসের দাম বেড়ে যাবে আর তারা তাহলে সেই জিনিসগুলো একটু কম কিনতে পারবেন, সেইটা একটা। আর দুটো হলো এই যে ইস্পাতের দাম বাড়লো, এবার অন্য যে ইন্ডাস্ট্রিগুলো ইস্পাত ইউজ করে তারা এবার কম ইস্পাত ব্যবহার করা আরম্ভ করবে, তার মানে সেই ইন্ডাস্ট্রিগুলো আরেকটু জিনিসপত্র কম বিক্রি করতে পারবে, তার মানে তারা আরও কম লোক নিয়োগ করবে। তো সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্রে জবসের ওপর একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। এই রিসেন্টলি একটা স্টাডি, একটা না অ্যাকচুয়ালি বহু স্টাডি হয়েছে, সেখানে বলছে যে এই যে বলা হয়েছে যে অনেক চাকরি বাড়বে এই ইস্পাত শুল্কর ফলে, এস্টিমেট করা হচ্ছে মাত্র এই 33,000 কি 40,000 চাকরি হয়তো বাড়তে পারে এই ইস্পাত ও অ্যালুমিনিয়াম সেক্টরে। কিন্তু অন্যদিকে এস্টিমেট করা হচ্ছে যে 80,000 থেকে 180,000 জবস কমতে পারে অন্য সেক্টরে এই শুল্কের জন্য। তো সেইভাবে দেখতে হলে শুধু যদিও ডলার পরিমাণটা কম, আমেরিকান ইকোনমির ওপর কিন্তু ভীষণ রকম প্রভাব পড়তে পারে।
আর ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমরা জানি যে গাড়ি শিল্পেও ব্যবহার করা হয়, যেটা আমেরিকার গাড়ি শিল্প একটা প্রধান একটা শিল্প, সেটার উপরেও একটা নেতিবাচক প্রভাব পড়বে, তাই নয় কি?
একদম ঠিক, এটা একদম ঠিক বলেছেন। কিন্তু শুধু তাই না, এটা তো হচ্ছে যদি চায়না রিটালিয়েট না করে, তাহলে এরপর ধরুন যদি চায়না রিটালিয়েট করে, চায়না যদি বলে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সব জিনিস চায়নাতে পাঠানো হচ্ছে সেগুলোর উপর তারা শুল্ক জারি করবেন, তখন কি হলো? তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সেই যে ইন্ডাস্ট্রিগুলো, তারা তখন ভীষণ রকমভাবে ক্ষতি হবে তাদের, তো সেইখানে আরেকটা বিশাল বড় প্রভাব পড়তে পারে। আর এই জিনিসটাই সবাই খুব ভয় পাচ্ছেন, ট্রেড ওয়ারের ভয়।
ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি খাতে একটা নেগেটিভ একটা প্রভাব কিন্তু পড়তে দেখা যাচ্ছে, এবং কৃষকরা খুব ভয় পাচ্ছেন যে তাদের জিনিসপত্রের দাম কিভাবে নির্ধারণ করা হবে।
আর শুধু চীনই নয়, ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু বলেছে যে এইরকম যদি ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক বাড়াতে থাকে তাহলে তারাও ব্যবস্থা নেবেন।
এ সপ্তাহে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক বৈঠক হতে যাচ্ছে, তো IMF এর প্রধান ক্রিস্টিন লেগার্ড হংকংয়ে এক বৈঠকে সতর্ক করেছেন যে বিশ্ব বাণিজ্য সিস্টেম হুমকির মুখে এবং তা ভেঙে পড়ছে। তার এই উক্তি আমাদের প্রাত্যহিক জীবনের জন্য বা জনজীবনের জন্য কতটা গুরুত্ব রাখে, কিভাবে এর মূল্যায়ন করবেন?
এই কথাটা যে উনি বলেছেন, এইটার প্রেক্ষাপট হচ্ছে যে এই যে আমাদের গ্লোবাল ইকোনমি, এটা কিন্তু বেশ কিছুদিন ধরে বেশ খারাপ অবস্থায় ছিল। আস্তে আস্তে গত কয়েক বছর ধরে এইসব দেশগুলো রিসেশন থেকে বেরিয়েছে, আস্তে আস্তে তাদের ইকোনমিক অবস্থা ভালো হয়েছে। এবার তার মানে কি, অন্য দেশের ইকোনমিক অবস্থা যদি ভালো হয় তাহলে সেখানকার লোকজন আরও বেশি করে আমেরিকান বানানো জিনিস কিনতে পারবেন, আর সেইটা যদি পারেন তাহলে আমেরিকার ইন্ডাস্ট্রিতে আরও লোক নিয়োগ হবে, আর আমেরিকায় আরও বাইরের থেকে টাকা আসবে, আর এখানেও সবার স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বেটার হবে। আমরা ইকোনমিক্স একটা কথা বলি, কম্পারেটিভ অ্যাডভান্টেজ, মানে দুটো দেশের মধ্যে হয়তো ধরুন আমেরিকায় যখন আমরা সফটওয়্যার তৈরি করছি সেটা হয়তো যে সেটাও হয়তো খুব বেশি দাম, কারণ আমরা এখানে অনেক বেশি টাকা দিচ্ছি, আমাদের এখানে যারা কাজ করে তাদের বেটার স্ট্যান্ডার্ড অফ লিভিং, আর হয়তো এই যে ইস্পাত তৈরি করছি সেটাও অনেক বেশি দাম। চায়নাতে হয়তো দুটোই হয়তো একটু কমে করা যায়, কিন্তু এবার আমরা দেখব যে দুটোর মধ্যে কোনটা বেশি কমে করা যায়। চায়না হয়তো এই দুটো কম্পেয়ার করলে তারা বেশি কমে হয়তো ইস্পাতটা করেন, আর আমেরিকা হয়তো বেশি কমে ইস্পাতটা না করে সফটওয়্যারটা করেন। তার মানে কি হবে, এফিশিয়েন্ট হলে আর যদি কোনো শুল্ক না থাকে, যদি ফ্রি ট্রেড হয়, তাহলে চায়না আমেরিকায় পাঠাবে হচ্ছে তাদের ইস্পাত, আর আমেরিকা চায়নায় পাঠাবে তাদের এই সফটওয়্যার।
এই যে মুক্ত বাজার, এই মুক্ত বাজার হবার সম্ভাবনাটা কতটা আছে?
আসলে এই মুক্ত বাজার ব্যাপারটা না,
ফ্রি ট্রেড যেটাকে বলছি,
হ্যাঁ ফ্রি ট্রেড ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড, কারণ শুল্ক যদি নাও থাকে, চীনের ব্যাপারে সব দেশের একটা বড় কমপ্লেন্ট হচ্ছে যে চীন নিজেদের যে টাকা সেইটাকে ম্যানিপুলেট করে, সেটার ভ্যালুটাকে ম্যানিপুলেট করে করে তাদের জিনিসের দাম কমায়। তো যদি শুল্ক নাও থাকে তবু আর্টিফিশিয়ালি চীন কিন্তু নিজের টাকাটা ম্যানিপুলেট করে নিজেদের জিনিসের দাম কমিয়ে অন্য দেশে সেটাকে এক্সপোর্ট করতে পারে। তো সেই একটা কম্পেন সব সময় সব দেশে থাকে চীনের এগেনস্টে, কিন্তু এই শুল্ক যদি অন্য অন্য জিনিসপত্রের উপর দেয়া হয় তাহলে কিন্তু জিনিসটা আরও খারাপ হবে। দিয়ে এবার শুধু এই যে আমি বললাম যে ইস্পাত আর অ্যালুমিনিয়াম অত বড় অংশ নয় আমেরিকার ট্রেডের, কিন্তু এবার যদি অন্য অন্য জিনিসে আস্তে আস্তে অন্য দেশরা শুল্ক বসাতে থাকেন তাহলে কিন্তু এটা একটা ভয়াবহ আকার ধারণ করতে পারে।
শেয়ার বাজার নিয়ে বিনিয়োগকারীরা শঙ্কিত, এবং যারা শেয়ার বাজারে বিনিয়োগ করছেন আমাদের মতো সাধারণ মানুষ তারাও শঙ্কিত। এই যুক্তরাষ্ট্র শেয়ার বাজারে যে ধস নেমেছে তার ফলে অর্থনীতির উপরে কি প্রভাব পড়তে পারে?
শেয়ার বাজারের ব্যাপারটা দেখুন ভীষণ রকম সাইক্লিক্যাল, মানে মাঝে মাঝে বাড়ে মাঝে মাঝে কমে। আমাদের একটু ভেতরে গিয়ে দেখতে হবে যে কেন এই ধসটা নেমেছে। এইবার যদি এই কারেন্ট জিনিসটা দেখেন, তাহলে কিন্তু মাঝে মাঝে এই কিছু খবরে টেম্পোরারিলি হয়তো সাময়িকভাবে ধসটা নামে, যেমন এই শুল্কর কথায় বা যে বলেছেন যে আরও হয়তো অন্য দেশরা শুল্ক বসাতে পারে, এইভাবে হয়তো শেয়ার বাজারে কিছুদিন ধস নেমেছে। আর কিছুদিন না গেলে আসলে বোঝা যাবে না যে এটা কতটা পার্মানেন্ট নাকি এটা এই কদিনের একটা প্রভাব।
পরমা সান্যাল, যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যের ওপরে যে হারে শুল্ক আরোপ করছেন, তাতে বিশ্ব অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে গ্লোবাল মার্কেটে?
এই ব্যাপারটা কিন্তু ভীষণ চিন্তার বিষয়, কারণ গ্লোবাল মার্কেটে কিন্তু এর একটা বড়সড় প্রভাব পড়বে। সেটা কিন্তু নানান রকম যে আজকাল অর্থনৈতিক স্টাডি হচ্ছে আজকাল এইটা নিয়ে সেটা বলছে, তাই জন্য এইটা সম্বন্ধে আমাদের সবারই খুব সতর্ক থাকা উচিত যে গ্লোবাল ইম্প্যাক্টটা কিন্তু বিশাল হতে পারে। আর যদি সত্যি শুধু চীন নয়, অন্য দেশরাও যদি এই শুল্ক বসাতে থাকেন, আমরা যে এতদিন পরে আস্তে আস্তে দেখছি যে গ্লোবাল অর্থনীতি একটু ভালোর দিকে যাচ্ছে, সেটা কিন্তু আবার বন্ধ হয়ে যাবে আর অনেক দেশই আবার সেই আগের রিসেশনে ফিরে যাবেন।
পরমা সান্যাল, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
মঙ্গলবার থেকে ভারতের বহু জায়গায় ব্যাংকের এটিএম থেকে টাকা দেওয়া বন্ধ হয়ে যায়। সারাদিনে এই নোট সংকট ক্রমশ গভীরতর হয়ে উঠতে থাকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি দু তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও সাধারণ মানুষ তাতে ভরসা রাখতে পারছেন না। বিষয়টি নিয়ে সেলিম হোসেন কথা বলেছেন কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে।
গৌতম গুপ্ত, আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। হঠাৎ নাকি ভারত জুড়ে এটিএম থেকে টাকা পাওয়া যাচ্ছে না, এটার কারণ কি?
কারণ জানলে তো ভালোই হতো, কারণটা এখনো রহস্যময়। এক এক রাজনীতিবিদ এক এক কথা বলছেন, একজন অর্থনীতিবিদও তিনিও বলেছেন যে এটা হয় রিজার্ভ ব্যাংকের থেকে, যেখান থেকে ক্যাশ টাকা ডিস্ট্রিবিউট করা হয়, সেখানে কিছু একটা কোঅর্ডিনেশনের অভাব হয়েছে, অথবা একটা সম্ভাব্য ব্যাখ্যা সরকার থেকে দেশে ক্যাশলেস সিস্টেম করে ফেলার যে একটা উদগ্র আগ্রহ আছে, সেটার জন্য এই কাণ্ড সরকার থেকেই ঘটানো হচ্ছে কিনা, এটা কি সত্যি কথা সেটা জানানো এখনই সিদ্ধান্তে আসা মুশকিল, হয়তো কয়েকটা দিন সময় যাবে। কিন্তু এই ধরনের আকস্মিক ক্যাশ ক্রাঞ্চ, নোট উধাও হওয়া, এই ঘটনা কিন্তু ওই যে সেই ডিমনিটাইজেশনের সময় সেটা তো পরিকল্পনা করে করা হয়েছিল।
হ্যাঁ, ওই যে দেড় বছর আগের ঘটনা, যে নোট বাতিলের পরিস্থিতি আর কি,
তো 2016 নভেম্বরে ঘটেছিল।
তো ভারতীয়রা তো এই ধরনের অভিজ্ঞতায় একবার মানে অভিজ্ঞ হয়েছে, তো এটা এখন সাধারণ মানুষের
সবাই ভয় পাচ্ছে।
হ্যাঁ, এখন মানুষের মানে মতামত কি এই
দীর্ঘ বক্তৃতা করে কেন এটা করছেন তিনি বলেছিলেন, মানে আবার এরকম একটা হতে পারে
না? তখন তো অনেক সময়ও দেওয়া হয়েছিল, অনেক মানুষকে প্রস্তুত করা হয়েছিল,
কিন্তু অনেক আগে থেকে করা হয়নি। যেদিন কেউ জানে না, এবং এখনো পর্যন্ত সব রাজ্যে যে সমান ভাবে এর প্রভাব পড়েছে তাও নয়, 11টা রাজ্যে খুব বড় ভাবে পড়েছে এটা জানা যাচ্ছে।
আপনি মন্ত্রীর বক্তব্যের কথা বললেন, কিন্তু সরকারের তরফ থেকে বা রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কি কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এপর্যন্ত?
তাৎক্ষণিক ব্যবস্থা বলতে, তারা এটা যাতে তাড়াতাড়ি সব এটিএম এ টাকা চলে আসে তার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন বলে দাবি করেছেন। অরুণ জেটলি যিনি অর্থমন্ত্রী, তিনি বলেছেন যে দুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তার যিনি জুনিয়র মন্ত্রী মিনিস্টার অফ স্টেট, তিনি বলেছেন তিনটে দিন অপেক্ষা করুন, তার মধ্যে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এটা কি হয়েছে, যত দিন যাচ্ছে এটিএম কে গ্রাহকরা বেশি করে ব্যবহার করছেন, অনেকে ব্যাংকে গিয়ে ব্যাংকের কাউন্টার থেকে চেক লিখে টাকা নেওয়ার অভ্যেসই উঠে গিয়েছে।
না এখন তো ওই যে ক্যাশলেস সোসাইটি, মানে
ক্যাশলেস তো
নগদ টাকা কেউ বহন করতে চায় না,
করতে পারেন নি। একটু শিক্ষিত শহুরে মানুষ হলে তবেই এটা সম্ভব, কি যার কাছে সেই ধরনের স্মার্টফোন আছে কি বাড়িতে আপনার কম্পিউটার আছে তবেই সেটা সম্ভব হচ্ছিল। কিন্তু সে তারা ভারতবাসীর কতটুকু অংশ, কিন্তু ব্যাংকে তো কম বেশি সবারই যেতে হয়, কাজ করতে হয়, ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন করতে হয়, কাজেই এটা একটা সাংঘাতিক বিপদে ফেলে দিয়েছে।
আপনি বললেন যে 11টি রাজ্যে বেশি প্রভাব পড়েছে, এই 11টি রাজ্য কোন কোনগুলো? এর ভিতরে পশ্চিমবঙ্গ,
আমি সবগুলো পশ্চিমবঙ্গ নয় কিন্তু এর মধ্যে দিল্লি আছে, রাজস্থান আছে, গুজরাট আছে, বিহারের একটা অংশ আছে,
গুরুত্বপূর্ণ রাজ্যগুলো, হ্যাঁ বড় বড় রাজ্যগুলো,
হ্যাঁ বড় বড় রাজ্যগুলো আছে। কাজেই শুধু রাজ্য গুণে লাভ নেই, সেই রাজ্যে কত অধিবাসী সেটাও খুব গুরুত্বপূর্ণ।
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। না তবে এটিএম থেকে টাকা পাওয়া যাচ্ছে না এটি একটা বিষয়, কিন্তু ব্যাংকে তো টাকা রয়েছে মানুষ।
আজকে পর্যন্ত ব্যাংকের ট্রানজাকশনে সেরকম ক্রাইসিস কিছু খবর নেই, কিন্তু কাল কি হবে পরশু কি হবে, কেন এটার আপনি মূল কারণটা যতক্ষণ জানতে না পারছেন ততক্ষণ তো আপনি বুঝতে পারছেন না এটা ইচ্ছাকৃত না, কোঅর্ডিনেশনের অভাব, এমনকি এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে, এটা কি সেই ষড়যন্ত্র তাকে ব্যাখ্যা করে বলতে পারছি না।
আপনি বললেন যে সরকার পরিস্থিতি
লোকে নানা রকম ভাবছেন।
আচ্ছা আপনি বললেন যে পরিস্থিতি স্বাভাবিক হবার আশ্বাস দিয়েছে অলরেডি মন্ত্রী, এটা তো আপনি বললেন সাধারণ মানুষের একটা প্রতিক্রিয়া, কিন্তু এর প্রতিক্রিয়া তো ব্যবসায়ীদের উপরে বেশি পড়ার কথা।
হ্যাঁ তা তো বটেই, তবে এটা আজকে তো সবে প্রথম দিন হলো, কালকে পরশু ব্যাপারটা সঠিক বোঝা যাবে,
প্রতিক্রিয়াটাও তো বোঝা
যাচ্ছে মানুষ সহ্য করে নেয়।
আচ্ছা এটার এটার প্রতিক্রিয়া রাজনৈতিক মহলের উপর কেমন পড়েছে?
রাজনৈতিক প্রতিক্রিয়া ধরুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এটা কি দেশের আর্থিক জরুরি অবস্থা জারি করতে চাচ্ছে কেন্দ্রীয় সরকার, এটা তার মন্তব্য। তারপর ধরুন সিপিএম এর নেতারা বলছেন এই কি প্রধানমন্ত্রীর আজকের দিনের নমুনা। আর চন্দ্রবাবু নাইডু যিনি অন্ধ্রপ্রদেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন নরেন্দ্র মোদী তো ব্যাংক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করে দিচ্ছেন, এই রকম
মানে সরকারের দিকে অঙ্গুলি নির্দেশ করছে আর কি।
হ্যাঁ এবং যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেখানেও এই ক্রাইসিস হচ্ছে, এখানে বিজেপি ও বিজেপির কোনো
পার্থক্য
নেই, বিচার করে হয়েছে এমন বলা চলবে না।
আচ্ছা এটিএম এ তো মানে নানান ধরনের নোট থাকে, যেরকম এখানে $20 নোট থাকে, তো ওখানে কি ধরনের বিল, কোন 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 মানের নোট পাওয়া যায় এবং কি সব নোটই কি পাওয়া যাচ্ছে না?
2000 তারপরে 500 টাকার নোটের ক্রাইসিসটা বেশি হয়েছে, যা থেকে আবার একটা তত্ত্ব হচ্ছে যে সামনে তো কয়েকটি রাজ্যে নির্বাচন আছে এবং নির্বাচনে যে সব টাকার লেনদেন হয় সেগুলো সাধারণত বড় নোটে, তাহলে কি এর সঙ্গে নির্বাচনের কোনো সম্বন্ধ আছে, এটাও একটা অনুমান। কিন্তু এগুলো সবই হচ্ছে মানুষের অনুমান, সঠিক কেউ জানে না।
তো আপনি বললেন যে এটা শুধুমাত্র এটিএম এর টাকারই অভাব হয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টের অবস্থা
এখনো পর্যন্ত
হয়নি, তো এই অবস্থার ভিতরে এর সঙ্গে রাজনীতিকে অনেকে মিশিয়ে নিচ্ছেন যে এর রাজনৈতিক প্রভাব পড়বে, দেখা যাক সময় গেলে আমরা বুঝতে পারবো। এবং এটা যেহেতু আপনি বললেন যে মাত্র একদিনের ব্যাপার, আরও এক দুই দিনের ব্যবধানে হয়তো, হ্যাঁ যেহেতু সরকার আশ্বাস দিয়েছেন এই সমস্যার সমাধান হয়তো
আগামীকাল, দুটো জিনিস, এক হচ্ছে মানুষ দেখবে এটিএম এ টাকা ফেরত আসা শুরু হয়েছে কিনা, দ্বিতীয় ব্যাংকে ট্রানজাকশন করা যাচ্ছে কি যাচ্ছে না। আর সরকার তো আরো দুটো তিনটে দিন লাগবে স্বাভাবিক হতে কথা বলেছে, কাজেই দু তিন দিনের আগে আপনি তো সরকারের দোষ ধরতে পারবেন না।
অসংখ্য ধন্যবাদ গৌতম গুপ্ত আজকের অধিবেশনে শ্রোতাদেরকে এই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য,
ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
যদি কোনো রোগীর ক্ষেত্রে ক্যান্সার ধরা পড়ে তবে বেশিরভাগ ক্ষেত্রেই সার্জনকে সন্দেহজনক টিস্যুটি কাটাতে হবে এবং এটি পরীক্ষা করতে হবে। এই পরীক্ষার ফলাফল পাওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া হতে পারে। একটি নতুন আবিষ্কার অর্থাৎ মাস স্পেক নামে একটি পেন মাত্র কয়েক সেকেন্ডে এর ফলাফল দিতে সক্ষম। আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা এলিজাবেথ লিয়ের প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
কোনো রোগীর ক্ষেত্রে যখন ক্যান্সার রোগ ধরা পড়ে তখন বেশিরভাগ ক্ষেত্রেই একজন সার্জন অথবা শল্য চিকিৎসক কিছু সন্দেহজনক অর্থাৎ স্বাভাবিক নয় এমন কিছু টিস্যুকে কেটে পরীক্ষা করেন। এই পরীক্ষা নিরীক্ষা করে ফলাফল পাওয়ার প্রক্রিয়াটি কিন্তু যথেষ্ট দীর্ঘ হতে পারে। ম্যাস পেক নামে একটি নতুন পেন আবিষ্কৃত হয়েছে যেটি এই দীর্ঘ প্রতীক্ষাকে কমিয়ে দিয়ে মাত্র কয়েক সেকেন্ডে নামিয়ে আনতে পারে এবং এই পেনগুলি সার্জনদের অপারেশন থিয়েটারে আরও সুনির্দিষ্ট পদ্ধতিতে রোগীকে অপারেশনে সাহায্য করতে সক্ষম হবে। এই কলমের একটি স্পর্শ প্রায়শই ক্যান্সার রোগটিকে দ্রুত শনাক্ত করতে সাহায্য করতে পারে। ম্যাস পেক পেনটির সহ আবিষ্কর্তা আইডিন জাহেদিবাস বলেন যে চিকিৎসা ক্ষেত্রে এই পেনটি যুগান্তকারী একটি পরিবর্তন এনে দেবে। কেননা তিনি বলেন, আমি কয়েকদিন আগে একজন শল্য চিকিৎসকের সাথে এ বিষয়ে কাজ করছিলাম এবং একটি ফলাফল পেতে আমাদের প্রায় দু ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। এর কারণস্বরূপ তিনি বলেন যে বর্তমানে যে পদ্ধতিতে এই শনাক্তকরণ প্রক্রিয়াটি হয় তাতে অনেক সময় লেগে যায়। আইদিন ডাক্তারি পাঠরত একজন ছাত্র এবং ম্যাস পেক পেনের সহনির্মাতা। তিনি বলেন যে এই পেনটি কর্কট রোগে শনাক্ত করে 20 সেকেন্ডের মধ্যে ফলাফল দিতে সক্ষম। বর্তমানে যে পদ্ধতিটি চালু আছে তার তুলনায় এই নতুন পদ্ধতি রোগীর প্রতি অনেক কম আক্রমণাত্মক।
That process usually will involve taking out some of the tissue, which means cutting it from a patient. Our technology can detect cancer.
আইডিন আরো বলেন যে বর্তমানে যে পদ্ধতিটি চালু আছে তাতে রোগীর দেহ থেকে কিছু সন্দেহজনক টিস্যু কেটে নিয়ে পরীক্ষা করতে হয়, কিন্তু নতুন প্রযুক্তির সাহায্যে সৃষ্টি করা এই পেনটি কিন্তু কোনো রকম টিস্যু না কেটে অথবা তা পরিবর্তন না করেই কিন্তু কর্কট রোগ শনাক্ত করতে সক্ষম হবে। অপারেশন করার সময় জলের কণার সাহায্যে এই পেনটি সন্দেহজনক কর্কট রোগাক্রান্ত টিস্যুর অণুগুলিকে চারিদিক থেকে টেনে এনে এক জায়গায় জড়ো করতে সক্ষম হবে। মাস স্পেকট্রোমিটার নামে এই যন্ত্রটি এরপর এই জলের কণাটিকে অ্যানালাইজ অর্থাৎ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে রোগীর দেহে ক্যান্সারের জীবাণুর উপস্থিতি শনাক্ত করার চেষ্টা করবে। এর ফলে রোগটিকে শনাক্তকরণ আরও সুনির্দিষ্টভাবে করা যাবে এবং মুহূর্তের মধ্যে শল্য চিকিৎসকরা জানতে পারবেন যে টিস্যুর কোন অংশটি কেটে বাদ দিতে হবে আর কোনটি নয়, যাতে এই প্রক্রিয়ায় কোনো সুস্থ টিস্যুকে আক্রান্ত হতে না হয় এবং সেটিকে বাদও দিতে না
হয়।
তিনি আরও বলেন যে আমরা মানুষের শরীরের টিস্যুগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি, যেগুলো রোগীদের দেহ থেকে নিয়ে করা হয়েছে এবং শতকরা 96% ক্ষেত্রে এই রোগটিকে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়েছে। 2.5 বছর ধরে নতুন প্রযুক্তি দ্বারা তৈরি এই পেনটি একটি আন্তঃসম্পর্কিত দল গড়ে তুলতেও সক্ষম হয়েছে। আইডিন জাহেদিবাস আরও বলেন যে আমি 3D মডেলের প্রোটোটাইপটি প্রিন্ট করেছি এবং যেটি আমাদের দ্রুত একটি নকশা তৈরি করতে সাহায্য করেছে এবং এই নকশাটি কাজও করছে। তিনি আরও বলেন যে আর 1 বছরের মধ্যে এই পেনটি শল্য চিকিৎসার ক্ষেত্রে পরীক্ষা করা হবে, শল্য চিকিৎসা শাস্ত্রে পরীক্ষা করা হবে। তিনি আরও বলেন যে আর 1 বছরের মধ্যেই এই ম্যাস পেক পেনটি অস্টিনে অবস্থিত ইউনিভার্সিটি অফ টেক্সাসের ডেল মেডিকেল স্কুলের শল্য চিকিৎসা শাস্ত্রে পরীক্ষার জন্য ব্যবহার করা হবে। এছাড়াও টেক্সাস রাজ্যের হিউস্টন শহরে অবস্থিত এমডি অ্যান্ডারসন বেয়ার কলেজ অফ মেডিসিন অ্যান্ড এমডি অ্যান্ডারসন ক্যান্সার রিসার্চ সেন্টারে এই প্রযুক্তি পরীক্ষা নিরীক্ষা করার জন্য একটি পরিকল্পনাও রয়েছে।
এবার শুরু হচ্ছে ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামার। আজকের বিষয় ফ্রেজাল ভার্বস।
ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ। আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
জানোই তো সাবরিনা, আজ আবার আমরা ইংরেজি ব্যাকরণ নিয়ে আলোচনা করব।
হ্যাঁ, তা তো জানি। আর আমাদের অনুষ্ঠানের নামই তো হচ্ছে এভরিডে গ্রামার। আর আমরা প্রতি সপ্তাহেই কিছু কিছু গ্রামাটিক্যাল বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তবে আমার এখন প্রশ্ন হচ্ছে, আজকের এই অনুষ্ঠানটিতে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব?
আচ্ছা, আজ আমরা একটা বিশেষ ধরনের ভার্ব নিয়ে আলোচনা করব।
আচ্ছা, বিশেষ ধরনের ভার্ব। আমরা কিন্তু এর আগে বেশ কয়েকটি ভার্ব নিয়ে আলোচনা করেছি।
হ্যাঁ, ঠিক বলেছো তুমি, সেরকম আলোচনা আমরা করেছি নিশ্চয়ই। কিন্তু আজকে আমরা ভার্বের একদম অন্যরকম একটা ব্যবহারের দিকে আলোকপাত করব।
কি ধরনের ভার্ব?
এই ভার্বগুলোকে ফ্রেজাল ভার্ব বলা হয়।
ফ্রেজাল ভার্ব কথাটা আমি শুনেছি, ফ্রেজাল ভার্ব টার্মটা আমি শুনেছি, কিন্তু এর অর্থ কিংবা প্রয়োগ সম্পর্কে তেমন একটা কিছু আমার মনে পড়ছে না।
হ্যাঁ, সেটা নিয়ে আমরা অবশ্য আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করিনি এর আগে। এসো তাহলে আজ এই ফ্রেজাল ভার্ব সম্পর্কে কাভে এবং লুসিয়া কি বলছে সে কথাই শোনা যাক।
Phrasal verbs are very common in English. There are over 5,000 phrasal verbs, and they're usually used in informal language.
Wow! Are we going to go over all of them today?
No, I don't think we can get around to that. But we'll go into how to identify them and use them.
A phrasal verb is a verb followed by a preposition or an adverb or both.
I ran into my old friend at the mall.
Mom, can I sleep over at my friend's house tonight?
হ্যাঁ, এখানে প্রথমেই তো কাভে বলল যে ফ্রেজাল ভার্ব হচ্ছে ইংরেজি ভাষায় একটি বহুল ব্যবহৃত এক্সপ্রেশন।
হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আর কাভে এই কথাটাও বলল যে ইংরেজি ভাষায় প্রায় 1,500 ফ্রেজাল ভার্ব রয়েছে। এই ফ্রেজাল ভার্বগুলো খুব অনানুষ্ঠানিকভাবে, মানে ইনফর্মালি ব্যবহার করা হয়।
হ্যাঁ, তবে এই অনুষ্ঠানে তো এই এতগুলো ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করা সম্ভব না।
হ্যাঁ, আর সেই জন্যই কাভে বলছে যে এই বাক্যে ফ্রেজাল ভার্বকে কীভাবে চিহ্নিত করা যায়, মানে একটি বাক্যে ফ্রেজাল ভার্বকে কীভাবে চিহ্নিত করা যায় সেটা অন্তত জানা প্রয়োজন। তো এই সম্পর্কে লুসিয়া আমাদেরকে আরও পরিষ্কারভাবে বুঝিয়ে একটা সংজ্ঞা দিল ফ্রেজাল ভার্বের। তো লুসিয়া আসলে ফ্রেজাল ভার্ব সম্পর্কে কি বলছে?
হ্যাঁ, লুসিয়া বলল যে ফ্রেজাল ভার্ব হচ্ছে এমন এক ধরনের ভার্ব যার পরে প্রিপোজিশন কিংবা অ্যাডভার্ব অথবা দুটোই বসে।
বাহ, একদম ঠিক বলেছো তুমি। এই যে দুটি বাক্য, আই র্যান ইন টু মাই ওল্ড ফ্রেন্ড অ্যাট দ্য মল, কিংবা অন্য আরেকটি বাক্য হচ্ছে মম, ক্যান আই স্লিপ ওভার অ্যাট মাই ফ্রেন্ডস হাউস টু নাইট, এর মধ্যে বলো দেখি সাবরিনা কোনগুলো ফ্রেজাল ভার্ব?
হ্যাঁ, মানে যেভাবে ফ্রেজাল ভার্বের সংজ্ঞা দেওয়া হলো সেই হিসেবে আমার মনে হচ্ছে যে ran into এবং স্লিপ ওভার, এই দুটোই হচ্ছে ফ্রেজাল ভার্ব।
হ্যাঁ, তোমার অনুমান একদম ঠিক। এসো তাহলে শোনা যাক এই সম্পর্কে আরো কিছু কথা।
Some phrasal verbs allow an object to separate the phrase, while other phrasal verbs have to stay together.
But it's easy to get confused. Some phrasal verbs have more than one meaning.
কোনো কোনো ফ্রেজাল ভার্বে অবজেক্ট থেকে ফ্রেজটা আলাদা থাকে, আবার অন্যান্য ফ্রেজাল ভার্বে এগুলো একসঙ্গেই ব্যবহৃত হয়।
আর লুসিয়া আমাদের একথাও মনে করিয়ে দিচ্ছে যে কখনো কখনো এটা নিয়ে খানিকটা বিভ্রান্তি হতে পারে, কারণ কোনো কোনো ফ্রেজাল ভার্ব একাধিক অর্থে ব্যবহৃত হয়। আর এ নিয়েই প্রশ্ন তুলেছে কাভে।
So how do you tell the difference?
You have to consider the context of the sentence. For example, look up the word in the dictionary. Here, look up is a phrasal verb that means to research.
But if you said, look up, the stars are beautiful, you are using the literal meaning of look up.
both Kaveh and I use a ton of phrasal verbs in this episode. Can you identify them?
হ্যাঁ, কাভে জানতে চাইলো যে তাহলে পার্থক্যটা কিভাবে বোঝা যাবে।
আসলে লুসিয়া বলছে তখন যে অর্থের পার্থক্য বুঝতে হলে সেই বাক্যের প্রসঙ্গটা বুঝতে হবে। লুসিয়া এ ব্যাপারে তাহলে সাবরিনা কি ধরনের উদাহরণ দিচ্ছে?
হ্যাঁ, লুক আপ এই ফ্রেজাল ভার্ব যে একাধিক অর্থে ব্যবহার করা যায় তার উদাহরণ হিসেবে লুসিয়া বলল লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি।
হ্যাঁ, এবং এই বাক্যে লুক আপ হচ্ছে ফ্রেজাল ভার্ব, যার মানে হচ্ছে অভিধানের শব্দটা দেখো কিংবা অভিধানের শব্দটা খুঁজে দেখো, এরকম অর্থে।
তবে আবার কাভে বলছে, মানে আরেকটি উদাহরণ বললো, সেটা হচ্ছে লুক আপ দ্য স্টার্স, দে আর বিউটিফুল। সো মানে এখানে এই এই উদাহরণটা কিন্তু একেবারেই আভিধানিক।
হ্যাঁ, এই লুক আপ শব্দটার অর্থ একেবারে আভিধানিক, তুমি ঠিকই বলেছ। আজকের আসরে লুসিয়া এবং কাভে একেবারে গোড়ার দিকে বেশ কয়েকটি ফ্রেজাল ভার্ব ব্যবহার করেছে। এখন তাহলে শোনা যাক তাদের সেই একেবারে প্রথম দিককার কিছু কথাবার্তা।
Lucia, I asked around about what we should talk about today.
Yes, me too. I checked out a bunch of subjects and you know what I came up with?
I don't want to cut in, but I think we should get into phrasal verbs.
এবার সাবরিনা বলো দেখি যে কোন কোনটা এখানে ফ্রেজাল ভার্ব।
হ্যাঁ, এখানে আমরা দেখেছি টক অ্যাবাউট, চেকড আউট, কাম আপ উইথ, কাট ইন, গেট ইন টু।
বাহ, একদম ঠিক বলেছ। এবার কিন্তু আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এলো, আর এই আয়োজন থেকে ওঠার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের এই এভরিডে গ্রামার আপনারা দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুকেও।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com, আর আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এভরিডে গ্রামারের এই সংকলন আজকের মতো বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1718 উত্তর কোরিয়া স্যাংশনস কমিটি সর্বসম্মতিক্রমে 49টি নতুন জাতিসংঘ শনাক্তকরণকে অনুমোদন দিয়েছে, যাতে অন্তর্ভুক্ত হয়েছে 21টি শিপিং কোম্পানি, এক ব্যক্তি এবং 27টি জাহাজ। এসব শনাক্তকরণের উদ্দেশ্য তেল ও কয়লা বিক্রির লক্ষ্যে উত্তর কোরিয়ার অবৈধ সামুদ্রিক চোরাচালান তৎপরতা প্রতিহত করা এবং এসব তৎপরতায় নিয়োজিত কতিপয় সংস্থা এবং জাহাজকে সহায়তা করতে বাধা দেয়া। যুক্তরাষ্ট্রের মিশন মারফত ফেব্রুয়ারি মাসে এসব নতুন শনাক্তকরণের প্রস্তাব দেওয়া হয়, যাতে করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ট্রেজারি দফতরের এযাবৎ সর্ববৃহৎ নিষেধাজ্ঞার সঙ্গে সঙ্গতি রাখা যায়। এসব শনাক্তকরণ উত্তর কোরিয়া সরকারের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি এবং ধারাবাহিকভাবে তাদের সামুদ্রিক চোরাচালান বন্ধের সমন্বিত প্রয়াসের অংশস্বরূপ। ট্রেজারি দফতরের মন্ত্রী স্টিভেন ম্যানুচিন বলেন, যুক্তরাষ্ট্র ট্রেজারি দফতর উত্তর কোরিয়া এসব নিষেধাজ্ঞা এড়াতে যেসব অবৈধ পন্থা বেছে নিয়েছে তার বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নিচ্ছে, যেমন তাদের জাহাজগুলিকে অবৈধ তৎপরতায় বাধা দেয়া, বিভিন্ন শিপিং কোম্পানি এবং সংস্থা যারা বিশ্বব্যাপী উত্তর কোরিয়ার স্বার্থ রক্ষা করছে তাদেরকে সক্রিয়ভাবে লক্ষ্যবস্তু করা। এসব নিষেধাজ্ঞা অবৈধ সামুদ্রিক তৎপরতার মাধ্যমে অবৈধ তেল ও কয়লা পরিবহনে এবং আন্তর্জাতিক সামুদ্রিক পথে মাল পরিবহনে কিম সরকারের ক্ষমতাকে খর্ব করতে সাহায্য করবে। প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বময় কোম্পানিদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা পাঠিয়েছেন যে তারা যদি উত্তর কোরিয়ার পরমাণু অভিলাষে মদত দেবার পথ বেছে নেয় তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা ব্যবসায়ে নিয়োজিত হতে পারবে না। যুক্তরাষ্ট্র তার অংশীদার ও মিত্র দেশগুলিকে এসব নিষেধাজ্ঞার প্রতি সমর্থন দেবার জন্য ধন্যবাদ জানাচ্ছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি নিকি হেলি বলেন, এটা এক স্পষ্ট ইঙ্গিত দেয় যে উত্তর কোরিয়া সরকারের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায় এখন একতাবদ্ধ। আমরা নিরাপত্তা পরিষদভুক্ত সদস্য দেশ জাপান এবং দক্ষিণ কোরিয়াকে চাপ সৃষ্টি অব্যাহত রাখতে এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে এবং দোষীদের সাজা প্রদানের প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করতে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এখন শুনবেন খেলার খবর, জানাচ্ছেন আসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরের শুরুতেই রয়েছে আইপিএল এর খবর। আইপিএল এ এখন যে খেলাটি চলছে সেটি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর মধ্যে। এই খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 193 রান প্রয়োজন, 10 উইকেট হাতে আছে এবং 17 ওভার 3 বল বাকি রয়েছে। খেলার শুরুতে ব্যাট করতে নেমে আমরা দেখেছি মুখে পড়ে গিয়েছিল, 0 রান 2 উইকেট ছিল। তারপরে আমরা দেখলাম দুজন ব্যাটসম্যান, প্রথমে লিভিস, তিনি 42 বলে 65 রান, এবং এরপরে আরো বিধ্বংসী ব্যাটিং আমরা দেখলাম শর্মার কাছ থেকে, তিনি 52 বলে 94 রান করলেন, এর মধ্যে 10 বাউন্ডারি, 5 ছক্কা। লিভিস তিনি 65 রান করতে গিয়ে 6 বাউন্ডারি মেরেছেন এবং 5 ছক্কা হাঁকিয়েছেন। বোলারদের মধ্যে যাদব 2 উইকেট নিয়েছেন, ওয়কস 1 উইকেট নিয়েছেন এবং অ্যান্ডারসন 2 উইকেট নিয়েছেন। এখন ব্যাটিং করছেন কোহলি এবং ডিকক, দুজনই অপরাজিত রয়েছেন, দুই উদ্বোধনী ব্যাটসম্যান। 10 বলে 14 রান করেছেন কোহলি এবং 7 বলে 7 রান করেছেন ডিকক। দেখা যাক এই খেলায় মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই খেলায় কোন দল জেতে। মুম্বাইতে হচ্ছে এই খেলা, 213 করেছে মুম্বাই ইন্ডিয়ান্স আর জবাবে কোনো উইকেট না হারিয়ে 23 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবারে নজর দেবো ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে। আমার সাথে ঢাকা থেকে যোগ দিয়েছেন সাংবাদিক বিলু খন্দকার। ইংলিশ প্রিমিয়ার লিগে ইতোমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্টে এতটাই এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি যে তারা শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে। তারা এর আগের খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড পরাজিত হয়, ম্যানচেস্টার সিটির এই শিরোপা বিজয় নিশ্চিত হয়ে গেল। ইংলিশ প্রিমিয়ার লিগের এই শিরোপা বিজয় সম্পর্কে সংক্ষেপে বিলু খন্দকার।
হ্যাঁ, সেটাই যে এবার ম্যান সিটি যেভাবে শুরু করেছিল সেটা কিন্তু তারা ধরে রেখেছে প্রায় লিগের শেষ ধাপ অবধি। প্রতিটি খেলাই কিন্তু তারা ডমিনেট করেছে, যদিও 2 ম্যাচ আগেই তারা হেরেছিল তাদের নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড এর কাছে। এছাড়া কিন্তু কোনো খেলাতেই তারা তেমন একটা বেগ পেতে হয়নি। এক অসাধারণ মৌসুম পার করছে ম্যান সিটি, বিশেষ করে গার্দিওলা। গার্দিওলার খ্যাতিটা সারা দুনিয়াতে, ফুটবল দুনিয়াতেই তার খ্যাতি, কারণ তিনি বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের হয়ে অনেকগুলি ট্রফি জিতেছেন। ইংলিশ লিগেতেই তার প্রথম সিটির হয়ে, কারণ তিনি যে অনেক উঁচু দরের কোচ সেটা প্রমাণ করার একটা জায়গা দরকার ছিল, তার প্রমাণ করার একটা ক্ষেত্র দরকার ছিল ইংলিশ লিগ জয় করা, এবং সেটা করেছেন। যদিও খুব অবাক হলো সত্যি যে ইংলিশ লিগ যখন জয় করছেন তখন কিন্তু সিটি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে গেছেন, ছিটকে গেছেন। এটা শুধু ম্যান সিটির বেলায় নয়, বার্সেলোনা যারা স্পেনে লিগ জয় করতে চলেছেন তারাও কিন্তু ছিটকে গেছেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ইউভেন্টাস ইতালির লিগ জয় করার পথে রয়েছেন, তারাও ছিটকে গেছেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে। শুধু জার্মান লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, তারা কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দরজায় দাঁড়িয়ে আছেন। যেমন বলা যায় যে আরেকটা বড় দল, ইউরোপের হেভিওয়েট দল রিয়াল মাদ্রিদ, তাদের লিগ জয়ের সম্ভাবনা একবারেই নাই বললে চলে, অঙ্কের হিসাবে হয়তো বেঁচে আছে, কিন্তু তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দরজায় দাঁড়িয়ে আছেন। বোধ করি বলা যায় যে ফুটবলটা ইউরোপের এমন হাড্ডাহাড্ডি লড়াই যে কে যে কার সাথে হারবে জিতবে এটা বলা খুবই কঠিন। আনপ্রেডিক্টেবল যে শব্দটা ক্রিকেটে ব্যবহৃত হতো এখন সেটা ফুটবলেও চলে এসছে, বিশেষ করে স্প্যানিশ লিগ, ইংলিশ লিগ, জার্মান লীগ কিংবা ইটালিয়ান লীগ, ওদিকে যেমন ফ্রান্সে পিএসজি খুব সহজেই কিন্তু তাদের শিরোপাটা জয় করেছেন, যদিও নেইমার খেলছেন না, কিন্তু তাদের কিন্তু শিরোপা জয় করতে তেমন একটা বেগ পেতে হয়নি।
ধন্যবাদ দিলীপ খন্দকার। আমরা বিশ্বকাপ ফুটবলের দিকে তাকিয়ে আছি। পেলে, যিনি বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের হয়ে খেলেছেন, 4টি বিশ্বকাপ, 3বার বিশ্বকাপ জিতেছেন যখন তিনি খেলেছেন, তিনি বলেছেন যে রাশিয়ার বিশ্বকাপেও অঘটন ঘটতে পারে। এবারে আমরা দেখেছি যে ইতালির মতো দল বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে বাদ হয়ে গেছে, কিন্তু তিনি বলছেন যে এবারের বিশ্বকাপেও বড় বড় তারকা দল বাদ হয়ে যেতে পারে। নেইমার, ব্রাজিলের স্ট্রাইকার, তিনি বলেছেন যে গত বিশ্বকাপে ব্রাজিল যেভাবে লজ্জাজনক ভাবে হেরে গিয়েছিল, অনেকের হয়তো মনে আছে জার্মানির কাছে হেরে গিয়েছিল, এবারের বিশ্বকাপে সেই লজ্জা ঘোচাবে বলেছেন নেইমার। দিলীপ খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের খেলা খবর।
এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারে বলা হচ্ছে বৈশ্বিক রাসায়নিক অস্ত্র নজরদারি সংস্থার পরিদর্শকেরা এখন ডুমায় গিয়ে প্রবেশ করেছেন। ওখানটাতে সন্দেহজনক রাসায়নিক হামলায় এ মাসের গোড়ার দিকে ডজনকে ডজন মানুষের প্রাণ বিনাশ ঘটে। রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা OPCW তরফে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে রাশিয়া দামেস্কের অদূরবর্তী ডুমার ওই প্রাণঘাতী হামলার তদন্ত কাজে বাগড়া দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তোলা হয়েছে। বলা হয়েছে এতে করে বিশেষজ্ঞদের কাজে আরও জটিলতার সৃষ্টি হচ্ছে। রাশিয়ার মদতপুষ্ট হ্যাকাররা আমেরিকান ও ব্রিটিশ ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে সাইবার হামলা আরও জোরদার করে তুলেছে বলে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন যেসব অভিযোগ আনছে, রাশিয়া সেসব অভিযোগের যথার্থ প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিনের মুখপাত্র ডিমিত্রি পেসকভ বলেছেন, নতুন এসব অভিযোগের ভিত্তি যে কি আমরা সেটা জানি না। নিয়মিতভাবে অনুষ্ঠিত সাংবাদিক অবহিতকরণ বৈঠকে এ কথা বলেছেন। তিনি বলেন, লন্ডন ও ওয়াশিংটন কোনো প্রমাণাদি উপস্থাপন করেনি, অভিযোগগুলোকে তিনি ভিত্তিহীন অবান্তর বলে উড়িয়ে দিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আজ মঙ্গলবার হুঁশিয়ার করে বলেছেন, ইউরোপ এখন গণতান্ত্রিক ও স্বৈর শাসনাধীন রাষ্ট্রগুলোর মধ্যেকার গৃহযুদ্ধে বিশ্লিষ্ট হয়ে পড়েছে। ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া ভাষণে ম্যাক্রন বলেন, 28 জাতিগোষ্ঠীর ইউরোপীয় ইউনিয়নে এখন এই যে লোকরঞ্জনবাদী জাতীয়তাবাদী প্রবণতা মাথা চাড়া দিচ্ছে, ইউরোপের উদার গণতান্ত্রিক বুনিয়াদকে যা বিপদাপন্ন করে তুলছে তার বিরুদ্ধে এককাট্টা হতে হবে। এই যে আসছে বছর ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাবে, হাঙ্গেরি ও ইটালিতে ইউরোর ব্যাপারে সংশয়াপন্ন লোকরঞ্জনবাদীরা যে ভোটে জিতে গেল, বিচার বিভাগীয় স্বাধিকার কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন এবং পোলিশ সরকারের মধ্যেকার যে বিরোধ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কথা বলছিলেন তারই পরিপ্রেক্ষিতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন চীন ও রাশিয়া তাদের মুদ্রার মূল্যমান নিয়ে কারচুপি করেছে, চীন সে দোষারোপের প্রত্যুত্তর দিয়েছে। সোমবার ট্রাম্প টুইট বার্তায় বলেন, রাশিয়া ও চীন যখন কিনা মুদ্রার মান অবমূল্যায়নের খেলা খেলে চলেছে, যুক্তরাষ্ট্র তখন সুদহার বাড়িয়েই যাচ্ছে, এটা এভাবে চলতে দেয়া যায় না। যুক্তরাষ্ট্র ন্যাশনাল গার্ড বাহিনীর 900 মতো সৈনিককে মোতায়েন করা হচ্ছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে টহল কাজের সহায়ক শক্তিরূপে, কিন্তু এরা আইন বলবতের কোনো কাজকর্মে সংশ্লিষ্ট হবে না হোয়াইট হাউসের নির্দেশে এ দায়িত্ব মোতায়েনকালে, বলেছেন হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তাদের সূত্রে সোমবার দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে দুদিনের আলোচনায় মিলিত হচ্ছেন যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার থেকে শুরু হয় আলোচনা খুবই ইতিবাচক হবে বলে আশাবাদ হোয়াইট হাউসের। পাকিস্তানের করাচিতে 6 বছরের একটি শিশুকন্যার ওপর বলাৎকার এবং তারপর তাকে হত্যা করার প্রতিবাদ জানাতে বিক্ষোভ হয়, তা থেকে উদ্ভূত দাঙ্গা ফাসাদে কম হলেও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নাইজেরিয়ার রাজধানী আবুজায় পুলিশ শিয়া মুসলিমদের ওপর কাঁদানে গ্যাস মেরেছে আজ মঙ্গলবার, পরপর এই নিয়ে দ্বিতীয় দিনের মতো। প্রতিবাদী শিয়ারা বিক্ষোভ করছিলেন তাদের এক ধর্মীয় নেতার মুক্তির দাবিতে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিরা কিবরিয়া, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনম। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.